الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো, আপন মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে শুরু করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা নির্ধারিত কোনো আয়াতে মুবারকা আর তার পেছনের প্রেক্ষাপট, কোনো ঘটনা অথবা এমন কোনো বিষয় যার কারণে আল্লাহ কুরআনের মধ্যে সে আয়াত নাজিল করেছেন সেটা বর্ণনা করি, আর সেই সংক্রান্ত কিছু হাদিসে তৈয়বা বর্ণনা করার সৌভাগ্য হাসিল করি। আজকে বিশেষ করে আজমতে আহলে বাইত আর বিশেষ করে সৈয়দুস সোহাদা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু, ওনার আজমত, ওনার মোহাব্বত, ওনার ব্যাপারে যা কুরআনে পাকের মধ্যে, যা হাদিসে পাকের মধ্যে আহলে বাইতে আতহারের ফজিলত বর্ণনা করা হয়েছে, সেগুলো আজকে শুনব। আর তার প্রথমে আমরা যে আগে সেই ঘটনা এবং রেওয়ায়তসমূহের দিকে যাব, আমরা আমাদের টপিক অনুযায়ী সে আয়াতে মুবারকা যে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শাহজাদাগণকে মূলত নিজের সন্তান বলেছেন, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে একটি মহান ঘটনা যেটাকে আয়াতে মুবাহালা বলা হয়ে থাকে, নজরানের ঈসাইদের সাথে মুবাহালার যে বিষয়টি সংগঠিত হয়েছিল আর যে বিষয়ের উপরে বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রীদেরকে, নিজে নিজেকে সবাইকে আনার জন্য বলেছিলেন যে তোমরা তোমাদের বাচ্চা আনো, আমি আমার বাচ্চাদেরকে আনবো, তোমরা তোমাদের নারীদেরকে আনো, আমি আমার নারীদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের প্রাণ নিয়ে আসো, আমরা আমাদের প্রাণ নিয়ে আসবো। আর যখন আনার সময় হল তখন হুজুর আলাইহিসসালাম আপন এই শাহজাদাদেরকে অর্থাৎ নিজের নাতিদেরকে আর আপন শাহজাদি সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে, শের হুদা আলীউল মুর্তজা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম উনাকে তিনি একত্রিত করলেন আর সাথে নিয়ে মুবাহালা করার জন্য উনি রওনা হয়ে গেলেন। আর এই বিবেচনায় এটা পাঞ্জেতানের সেই ঘরানা, পাঁচজন ব্যক্তিকে কেন্দ্র করে সেই ঘরানা যে যারা মুবাহালা করার জন্য আপন ঘর থেকে ওনারা বের হয়েছিলেন। ঘটনা কিছুটা এমন হয়েছিল যে ঈসাইদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি মুনাজেরা হয়েছিল আলোচনায়, আর আলোচনার মধ্যে তাদের বিষয়বস্তু এটাই ছিল, ঈসাইরা এটা বলতে লাগলো যে হযরতে ঈসা আলাইহিসসালাম তিনি বাবা চারায় জন্ম লাভ করেছেন, তো আপনি তার ব্যাপারে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আল্লাহর বান্দা, কালিমাতুল্লাহ রূহুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর সন্তান নন। কিন্তু তারা তাদের পক্ষ থেকে এটা বলতে চাচ্ছিল যে যেহেতু তিনি বাবা চারা, হযরত ঈসা আলাইহিস সালাম বাবা চারা হয়েছেন, তো আল্লাহই ওনার বাবা। তারা এই আকীদা এবং মতাদর্শ তৈরি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আর কুরআনের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে যে তোমরা কেন ওনাকে বলো যে তিনি আল্লাহর পুত্র, এই জন্য কি যে তিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন? আর তোমরা বলো যে পিতা ছাড়া এমন কোনো উদাহরণ নেই যে সন্তান জন্ম লাভ করতে পারে, তো যারা পিতা ছাড়া জন্ম লাভ করে আমরা তাদেরকে আল্লাহর পুত্র বলে দিব মাযাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খলকহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ইরশাদ করলেন, নিঃসন্দেহে ঈসার উদাহরণ আল্লাহর কাছে আদমের মতোই, যিনাকে আল্লাহ মাটিতে খেয়ে বানিয়েছেন এবং বলেছেন হয়ে যাও, তো তিনি সাথে সাথে হয়ে গেলেন। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম বাবা ছাড়াই জন্ম লাভ করেছেন। তো এতে এমন কোনো দলিল সাব্যস্ত হয় না, যারা পিতা চানা জন্ম লাভ করে তাদেরকে আল্লাহর পুত্র বলে দেওয়া হবে, কেননা আল্লাহর তাওহীদ হচ্ছে এটাই, কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব বলে দিন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জন্ম লাভ করেছেন না ওনার সন্তান রয়েছে, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর ওনার সমকক্ষ কেউ নেই, ওনার বরাবর কেউ নেই। এটা আল্লাহর তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত। ইরশাদ করা হয়েছে যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান বলা তো এমনটাই হলো যে আল্লাহর পূর্বেও কোনো সন্তান রয়েছে, আল্লাহর কোনো সন্তান নেই, না তিনি নিজে জন্মলাভ করেছেন না ওনার কাছ থেকে কেউ জন্মলাভ করেছে, এটাই আকীদা। তো হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে এটা বলা হয়েছে যে তিনি পিতা চারায় জন্মলাভ করেছেন। তো আদম আলাইহিসসালাম হচ্ছেন তিনি যিনি কোনো মাতা কিংবা পিতা চারায় জন্মলাভ করেছেন। তো যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি মেনে নাও, অর্থাৎ ঈসাইদেরকে বলা হয়েছে, তো যখন তোমরা আদম আলাইহিসসালামকে ও সৃষ্টি তথা আল্লাহর মখলুক মেনে নাও, আল্লাহর পুত্র বলো না, তো ঈসা আলাইহিসসালাম যিনি কোনো মা বাবা চারা জন্মলাভ করেছেন ওনার মর্যাদা তো আরও বেশি, কেননা এদিকে অন্তত মা আছেন, আর না ওইদিকে মা আছেন না বাবা আছেন, আল্লাহ উনাকে মাটি থেকে তৈরি করেছেন, কুন ফায়াকুন, হয়ে যাও, বাস এভাবেই হয়ে গেল। তো আল্লাহ উনাকে মাটি থেকেই তৈরি করেছেন। তো যখন আদম আলাইহিসসালামের ব্যাপারে এটা বলো না, তো ঈসা আলাইহিসসালামের ব্যাপারে কেন বলবে? তো এই ব্যাপারে তারা যারা ঈসাই রয়েছেন তারা রাগান্বিত হতে লাগলো আর নিজেদের কথার উপরে অটুট থাকলো, অটল রইল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন যে মুবাহালা করে নাও, এটা না মানলে মুবাহালাতে আসো। মুবাহালা কি? এটার একটি একেবারে সাধারণ অর্থ বর্ণনা করে দিচ্ছি। দুটি দল পরস্পরের মধ্যে দাঁড়িয়ে আছে, উভয়ে দোয়া করবেন, আর তারা এইভাবে দোয়া করবেন যে যদি তোমরা হকের উপর থাকো আর আমরা বাতিল হই, ভুল রাস্তার উপরে থাকি, ভুল আকীদা এবং মতাদর্শের উপরে, অতঃপর আল্লাহর কাছে দোয়া করব যে আমাদেরকে ধ্বংস করে দিন, আর অতঃপর যদি আমরা ঠিক থাকি আর তোমরা ভুলের উপর থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন তোমাদেরকে ধ্বংস করে দেয়। উভয় দলকে পরস্পরের ব্যাপারে এভাবে বলতে হবে, এটা হচ্ছে মুবাহালা। তো কুরআনে পাকের মধ্যে তাদেরকে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, কি বলা হয়েছিল সে আয়াতি মুবারকা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ إرشاد قولن هي أمر محبوب আপনার কাছে জ্ঞান চলে আসার পরে যারা আপনার সাথে ঈসার ব্যাপারে ঝগড়া করে, তো তাদেরকে বলে দিন কি, যে আসো আমরা নিজেদের পুত্রদেরকে আর তোমাদের পুত্রদেরকে, আমাদের নারীদেরকে আর তোমাদের নারীদেরকে, আমরা নিজেদেরকে আর তোমরা তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমরা আহ্বান করি, অতপর মুবাহালা করব যে মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত পতিত হোক। এখন এই বিষয়টি যখন সংগঠিত হলো বললেন এসে যাও, এদিকে রাসূলুল্লাহ আলাইহিসসালাম তাদেরকে যেই দিন দিলেন সেই দিনে তারা এদিকে তিনি শাহজাদাগণকে নিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির সমূহের মধ্যে লিখেছেন এক শাহজাদার আঙ্গুল পাকড়াও করলেন, ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন ছোট থাকার কারণে, ওনাকে নিলেন কোলে তুলে নিলেন সাথে একজনের আঙ্গুল, আর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন যে চলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে চলো, আর কাউকে ডাকেননি, এটা পাঞ্জেতানের অংশ মূলত। এই পাঁচজন ব্যক্তিবর্গ এ নিয়মে রাসূলুল্লাহ আলাইহিসসালাম ওনার ঘর থেকে বের হলেন। তো ঈসাইরাও আসলো, এখন তাদের যে বড় পাদ্রি ছিল তিনি বললেন যে দেখো এখন যিনি আসছেন না, আমি ওনার চেহারা দেখছি, ইন্নি লারা উজুহান লাউ সাআলাল্লাহ আইয়ুজিলা জাবালাম মিন মাকামিহি লা যালা, বললেন যে এই চেহারাটা এমন যদি তিনি আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ পাহাড়কে সরিয়ে দিবেন আপন জায়গা থেকে, তো পাহাড়ও সরে যাবে। তোমরা তো কিছুই না, তোমরা অনেক বড় ভুল করেছ। তোমরা ওনার সাথে চ্যালেঞ্জ করেছ অথবা ওনার সাথে মোবাহেলা করছো, যদি উনি তোমাদের বিরুদ্ধে দোয়া করেন তো তোমরা নাস্ত নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওনার কাছ থেকে গিয়ে ক্ষমা চেয়ে নাও, মোবাহেলার যে জিজিয়া তাকে সেগুলো আদায় করে দাও, আর ক্ষমা চেয়ে নাও যে আমরা মোবাহেলা করব না, আমরা এই কাজ করব না। যখন তারা তাদের বড় পাত্রীর কাছ থেকে শুনল, তখন রসূলুল্লাহ আলাইহিসসালামের কাছে চলে আসলো যে আমরা মোবাহেলা করব না। আর যারা মোবাহেলা থেকে চলে যেত তারা যে জিজি আদায় করত সেই জিজি আদায় করে দিল আর বলল আমরা করব না। রাসূলুল্লাহ আলাইহিসসালাম ইরশাদ করলেন, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, নাজরানবাসীদের উপর বিপদ একেবারে নিকটে চলে এসেছিল। যদি তারা মোবাহেলা করত তো বানর এবং শুকুরের আকৃতিতে পরিবর্তন করে দেওয়া হতো আর জঙ্গলসমূহ আগুনে পুড়ে যেত। নাজরান থেকে শুরু করে সেখানে থাকা পাখিগুলো পর্যন্ত নাস্ত নাবুদ হয়ে যেত আর এক বছরের মধ্যে নাসারারা পুরো এই জাতি ধ্বংস হয়ে যেত, তাদের নাম নিশানা শেষ হয়ে যেত। তো দর্শক, যেখানে নাজরানের ইসাইরা পালিয়েছে আর এই সমস্ত ঘটনা জানা গেল, সেখানে এই বিষয়টিও জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুরআনের মধ্যে যেটা বলে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসবো, তো হুজুর আলাইহিসসালাম সেই শাহজাদাদেরকে নিয়ে গিয়েছিলেন। নারীদের ব্যাপারে বলা হয়েছে তোমরা তোমাদের আর আমরা আমাদের নারীদেরকে নিয়ে যাব। তো তিনি এদিক থেকে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাকলেন, তোমরা নিজেদেরকে নিয়ে আসো, আমরা নিজেদেরকে নিয়ে আসব। তো নিজের প্রাণ দ্বারা উদ্দেশ্য আপন রাতে মুবারকা। আর এখানে এটাও মুফাসসিরিনগণ লিখেছেন যে জান দ্বারা উদ্দেশ্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জান বলে আখ্যায়িত করেছেন আর ওনাকে তিনি মোবাহেলার মধ্যে নিয়ে এসেছিলেন। তো যেখানে এই আয়াতে মুবারকা এখানে ইসাইদের জন্য চ্যালেঞ্জ হয়েছিল, সেখানে আহলে বাইতে আতহারের এই মুবারক ঘরানার শান এবং আজমত বর্ণনা করা হয়েছে, যে আহলে বাইত যে নিকট আত্মীয়দের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ এই হুকুম দান করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে মাহবুব আপনি মানুষকে বলে দিন আমি তোমাদের কাছে কোন ধরনের পারিশ্রমিক এই দিনের তবলিগের জন্য চাচ্ছি না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আপন নিকট আত্মীয়দের মহাব্বত তোমাদের কাছ থেকে তালাশ করি। ওনারা সেই ব্যক্তিবর্গ যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম আপন শাহজাদাগণকে এত বেশি ভালোবাসতেন, যাদের জন্য তিনি আপন সন্তানকে কুরবান করে দিয়েছিলেন। কোন একবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এক রানের উপর বসা ছিলেন আর ওনার পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক রানের উপরে। এখন এই উভয়জন থাকা অবস্থায় হুজুর আলাইহিসসালামের কাছে সেই সময় হযরতে জিব্রাইল আসলো যে আল্লাহর পক্ষ থেকে সংবাদ রয়েছে, আল্লাহ এই উভয়কে একত্রিত করবেন না। অর্থাৎ তিনি বুঝে গেলেন যে তাদের মধ্যে একজন মৃত্যুবরণ করবেন, একজন চলে যাবেন। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল উভয়ের মধ্যে একজনকে নির্বাচন করুন। তো তিনি ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করে নিলেন, ওনার সিনার সাথে লাগিয়ে নিলেন আর ওনার জন্য উনি মূলত ওনার সন্তান ইব্রাহিমকে কুরবান করে দিলেন যে আপনি তার রুহকে, যদিও বা উনি ওনার সন্তান, ওনাকে কতখানি ভালোবাসতেন, কিন্তু ওনাকে কেন নির্বাচন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য যে যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে সবচাইতে বেশি কষ্ট আমি পাব, কিন্তু যদি নাতি চলে যায় তো বিবি ফাতেমাও পেরেশান হবেন, ওনার ভাইও সেও কষ্ট পাবে, হযরতে আলীও কষ্ট পাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে জন্য কুরবান করে দিলেন আর ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে নিজের সিনার সাথে লাগিয়ে নিলেন। হুজুর ওনার গ্রাণ নিতেন। মোহাব্বতের এই মহান আলামত দেখুন, একটি হচ্ছে কাউকে মোহাব্বত করা আর ওনাকে হুজুর এতটাই মোহাব্বত করতেন যে ওনার ঘ্রাণ নিতেন আর বলতেন যে আমি তার কাছ থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, এগুলো আমার ফুল, এই দুইটি আমার ফুল, যাদের ব্যাপারে সরকার বলেছেন এরা জান্নাতি যুবকদের সরদার, সৈয়দা শাবাব আহলিল জান্না। জান্নাতি যুবকদের এই শাহজাদাগণ, ওনারা সরদার। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে এটা বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানি মিনাদ দুনিয়া, বলেন যে দুনিয়ার মধ্যে তারা আমার দুজন ফুল। আর তিনি সবসময় ওনাদের ঘ্রাণ নিতেন। আর অতঃপর আল্লাহর বারেগাহে দোয়া দেখুন আপনারা। একবার রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম দুইজনকেই বসালেন, চাদর নিয়েছিলেন, আর আল্লাহর বারেগাহে প্রার্থনা করছেন। আল্লাহর বারেগাহে এটা বলছিলেন, আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা, এ আল্লাহ আমি এই উভয় জনকে ভালোবাসি। ফা আহিব্বাহুমা, হে আল্লাহ আপনি এই উভয়কে ভালোবাসুন। ও আহিব্বা মা ইউহিব্বুহুমা, আর তাদেরকেও ভালোবাসুন যে বান্দারা এই উভয় জনকে ভালোবাসবে, আপনিও তাদেরকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। মুহাব্বতে আহলে বাইত, মুহাব্বতে হাসনাইনে করিমাইন কারো যদি নসিব হয়ে যায় তো বুঝে নিবেন আল্লাহর মুহাব্বত উনি পেয়ে গেছেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নমুনা ছিল। আর হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে একবার তিনি বাইরে বের হয়ে আসলেন, তো ওনার এক কাঁধের মধ্যে হাসান আর একটিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই উভয় শাহজাদা হুজুরের কাঁধের উপরে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন যখন আমাদের নিকট আসলেন তো তখন এটা ইরশাদ করলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা এই উভয়কে মোহাব্বত করবে তারা আমাকে মোহাব্বত করে। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা তাদের প্রতি বিদ্বেষ রাখবে, দুশ্মনী রাখবে, তারা যেন আমার সাথে দুশ্মনী রাখে। তো রাসূলুল্লাহ আলাইহিসসালামের প্রতি মোহাব্বত করার পদ্ধতি হলো এটা যে ওনার পরিবারবর্গের প্রতি, ওনার এই দুই শাহজাদার প্রতি, ওনার নিকট আত্মীয়দের সাথে, ওনার আত্মীয়দের সাথে, ওনার আহলে বাইতের এই ঘরানার প্রতি। এটা তো আমাদের একটি ইমানের বৈশিষ্ট্য, কামিল ইমানের নিদর্শন। বরং রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে সেই সময় পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ তারা আপন প্রাণের চাইতে বেশি আমাকে বেশি ভালোবাসবে না, নিজের আওলাদের চাইতে বেশি আমার আওলাদদেরকে ভালোবাসবে না, নিজের সম্পর্কের চাইতে আমার সম্পর্কগুলো তার কাছে আপন হবে না, ততক্ষণ কোনো ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না। আর এটা মুহাব্বতের পদ্ধতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি। এই শাহজাদাগণ যদি নামাজরত অবস্থায়ও, যদি ওনারা এসে হুজুর আলাইহিসসালামের সিজদারত অবস্থায় কাঁধের মধ্যে সাওয়ারি হয়, হুজুর আলাইহিসসালাম সিজদা থেকে মাথা তুলতেন না, আল্লাহু আকবার। এভাবে আপনারা ওনার মকাম মর্তবা দেখুন, নিজের সিজদাকে লম্বা করে নেয়, সিজদা লম্বা হচ্ছে যে যদি আমি মাথা উত্তোলন করি আর যদি শাহজাদাগণ পড়ে যায়, তারা যদি ব্যথা পেয়ে যায়, যে বদবখতরা ইমামে আলী মকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার পরিবারবর্গকে, ওনার সাথীদেরকে শহীদ করেছেন। জালিমরা, তোমরা কি দেখোনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন অতিবাহিত করেছেন? তিনি সিজদাতে আছেন, ওনারা কাঁধ উঠে গেলে তিনি সিজদা থেকে মাথাকে উত্তোলন করতেন না, খুতবা দেওয়া অবস্থায় দেখতে পেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোটবেলায় মসজিদে আসলেন। তিনি এই শাহজাদা হোক, ইমাম হাসান কিংবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুজুর খুতবারত অবস্থায় দেখতে পেলেন যে তিনি আসছেন, তো তিনি সেখানেই খুতবাকে মৌকুফ করে ওনাকে মানুষের মধ্য থেকে নিয়ে আসলেন, ওনার সেই শাহজাদাকে নিয়ে আসলেন, অতঃপর ওনার কোলে তুলে সে অবস্থায় তিনি খুতবা প্রদান করলেন মানুষের মধ্যে। এতটা ভালোবাসা, কাঁধের উপর তিনি সাওয়ারি করতেন আর মদিনার গলির মধ্যে। সাহাবিগণ দেখতেন আর বলতেন, নিমাল মারকাব রাকিবতায়া গোলাম, হে বেটা তোমার সওয়ারি অনেক উত্তম, কতই না উত্তম সওয়ারি তোমার। রাসূলুল্লাহ আলাইহিসসালাম তোমাকে কাঁধের উপর উত্তোলন করেছেন। তো নবী পাক আলাইহিসসালাম যখন এই বাক্য শুনতেন তখন বলতেন, নিমার রাকিব হুয়া, আরোহীকে দেখছো, আরোহণকারীকেও দেখো যে সে কতই না উত্তম, অর্থাৎ এই শাহজাদারা কতই না উত্তম। হুজুর আলাইহিসসালামের এটা পদ্ধতি ছিল, সাহাবায়ে কেরাম এই পদ্ধতি অবলম্বন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তাদেরকে, হযরত আলী সাথে আছেন, মসজিদ থেকে বের হলেন, দেখলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোটবেলায় 8 বছর হয়তো বয়স হবে আপন কাঁধে তুলে নিলেন, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কাঁধ উত্তোলন করে ঘুরতেন, হুজুরের নিয়মকে পালন করছেন। বরং হেসে হেসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, হে আলী, আপনার এই সন্তান আপনার সাদৃশ্য নয়, ওনার চেহারা দেখুন রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাদৃশ্য রাখে। আপনার এই সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাদৃশ্য, আর তিনি এই উভয় শাহজাদার মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু চেহারার বিবেচনায়, সিনায়ে মুবারকার বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য রাখত। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারক, কোমর মুবারক, সেগুলো রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে একেবারে সাদৃশ্য। অর্থাৎ যদি এই উভয় শাহজাদাকে দাঁড় করানো হয় তাহলে তসবিরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের চেহারারও দিদার হয়ে গেছে, হুজুরের কদমে পাকেরও দিদার হয়ে গেছে। তো উভয় শাহজাদা একত্রিত হলে তসবিরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুর আলাইহিস সালামের দিদার হয়ে যেত। আর এই জন্যই তো হুজুর আলাইহিস সালাম ওনাদের মহব্বতকে নিজের মহব্বত বলে আখ্যায়িত করেছেন। বরং একটি হাদিসে বলা হয়েছে, আমার কারণেই তাদেরকে মহব্বত করো। জি জি, এটা হাদিসে পাক, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম নিআমিহি, ইরশাদ করলেন, আল্লাহকে ভালোবাসো এই কারণে যে আল্লাহ যা কিছু তোমাকে নিয়ামতসমূহ দান করেছেন সেই নিয়ামতসমূহের কারণে আল্লাহকে ভালোবাসো। আর অতঃপর ইরশাদ করলেন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ আযওয়াজাল, আর আল্লাহর মহাব্বতের কারণে আমার প্রতি মহাব্বত রাখো, আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাকে নিয়ামত দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন মানব আকৃতির মাধ্যমে, আরও যত সংখ্যক নিয়ামত তুমি দেখো, আল্লাহ ঈমান দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, হুজুরের উম্মত বানিয়েছেন, আর নিয়ামতের দিকে দেখতে থাকো, তোমার ওয়াজুদের দিকে দেখো, সমস্ত দিকে দেখলে নিয়ামত আর নিয়ামত, বললেন রবের প্রতি মহাব্বত রাখো, তিনি এত নিয়ামত দ্বারা তোমাকে ধন্য করেছেন, আর যখন তোমরা আল্লাহকে মহাব্বত করো আল্লাহর মহাব্বতের কারণে তোমরা আমার প্রতি মহাব্বত রাখো। অতঃপর ইরশাদ করলেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার মহাব্বতের কারণে ইরশাদ করলেন, আমার আহলে বাইতকে তোমরা মহাব্বত করো, আমার কারণে আমার আহলে বাইতকে মহাব্বত করো। ওনাদের প্রতি মহাব্বত আর মুয়াদ্দাতের মূলত চাহিদা ইরশাদ করা হয়েছে। তো আহলে বাইতের প্রতি মহাব্বতের পদ্ধতি দর্শকবৃন্দ এটাই যে আমরা আমাদের জীবনকে তাদের জীবনের মতো, ওনাদের পদ্ধতি, ওনাদের জীবনী, ওনাদের সুন্দর চরিত্র, ওনারা কোরআনের উপর যেভাবে আমল করেছেন সে অনুযায়ী আমরাও আমাদের জীবন পরিচালনা করা শুরু করে দিই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাতের সংবাদ ছোটবেলা থেকে ছিল, এমনটা নয় যে কারবালার এই ঘটনা হঠাৎ সংগঠিত হওয়া কোনো ঘটনা নয়। মনে রাখবেন, ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতেন। তিনি কোনো একবার আদর করছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে, যে হযরত জিব্রাইল আসলেন এবং এসে বলে দিলেন যে আপনার উম্মত উনাকে শহীদ করে দিবেন। তো তিনি কাঁদতে শুরু করলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট, যা রব নির্ধারণ করেছেন, যদি তিনি চাইতেন তো আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি তো সেই সত্তা যার হাত উঠলে ইনায়াত কা সেহরা ইজাবত কা জোড়া দুলহান বন কে নিকলি দোয়ায়ে মোহাম্মদ, ইজাবত নে ঝুক কর গলে সে লাগায়া বড়ি নাজ সে জব দোয়ায়ে মোহাম্মদ, কিন্তু হুজুর এমন দোয়া করেননি। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, ওনার পরিবারবর্গ জানেন, বরং হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি প্রদান করলেন, যে যখন এটা রক্তে পরিণত হবে, লাল হয়ে যাবে, তো ধরে নিবে যে আমার এই সন্তানকে শহীদ করা হয়েছে, আমার এই নাতিকে। আর যখন এই সংবাদ কারবালার পরে মদিনাতে পৌঁছল, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার সেই মাটিকে দেখলেন যে সেগুলো লাল বর্ণের হয়ে গেছে। আর হুজুর আলাইহিস সালামের ইলম তো দেখুন, যে তিনি এই মাটি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, বললেন কারবালার এই ঘটনার সময় হুজুরের স্ত্রীদের মধ্য থেকে এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকবেন, বাকিরা দুনিয়া থেকে পর্দা করবেন। এটা হুজুরের এলম ছিল। আল্লাহ ওনাকে এই সংবাদও দান করেছেন, এই সন্তানও শহীদ হবে। কিন্তু হুজুর জানতেন যে তিনি শহীদ হবেন। আমার দিনের নাম আপন নানার নাম এতটা বুলন্দ করে যাবেন যে সব সময়ের জন্য, সব সময়ের জন্য। অতঃপর এই শাহজাদাকে উত্তম আলোচনা করা হবে, ওনার কুরবানিরও আলোচনা থাকবে, আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টতাকার আলোচনা থাকবে, ওনার ইবাদতের এই আলোচনা থাকবে, কুরআনের আমলি তফসিরের এই আলোচনা থাকবে। ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুয়্ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ফলের কমতি, কখনো মালের কমতি, কখনো জানের কমতি, কখনো সন্তানদের কমতি পরীক্ষা নিব, আর ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দান করে দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই হাস্তিগণে হচ্ছেন এই আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা। আমলি বিবেচনায় ধৈর্য ধারণ করে দেখিয়েছেন, আর আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে বাতিলের আগে নত না হয়ে হকের বর্ণনা করে গিয়েছেন, হককে প্রতিষ্ঠিত করেছেন। জালিমদের আগে ওনারা ঝুঁকে যাননি। যদি তিনি শুধুমাত্র বায়াত গ্রহণ করতেন আর মদিনা গিয়ে যদি বলতেন যে আমি মেনে নিইনি, আমি অস্বীকার করেছি, তো কিয়ামত পর্যন্ত মানুষ এটাই বলতো, হুজুরের নাতি এভাবে বায়াত করেছেন আর দুনিয়াকে এভাবে বলে দিয়েছেন, অথবা জালিমের সামনে তিনি এভাবে ঝুঁকে গেছেন। তিনি মানুষকে পায়গাম দিয়েছেন, হকের সাথে সবসময় থাকো, হক বর্ণনা করতে থাকো, জালিমদের সামনে এভাবে ঝুঁকো না। এই একটি উদাহরণ, আর আজ পর্যন্ত ওনাকে উদাহরণ হিসেবে টানা হয়ে থাকে। আর ওনার শাহাদত এমন মহান শাহাদত ছিল, মাতা প্রকাশে শরীর থেকে আলাদা, মস্তক ওনার নেজার উপরে, কিন্তু কোরআনের তেলাওয়াত ওনার মুখ থেকে জারি রয়েছে। আমার ভাইয়েরা, এটা কি মেসেজ নয়? এটা কোরআনের মহাব্বতের পাইগাম নয়? আমাদের কত দিন হয়ে গেছে কোরআন পড়েছি, কোরআন দেখেছি, হাই যদি আহলে বাইতে আতহারের মহাব্বতে ওনাদের কাছ থেকে শিখে এই পথে চলতাম। ওনার বাচ্চার উপাধি জৈনুল আবেদিন বলে ওনাকে ডাকা হয়ে থাকে, যে তিনি এতটাই সাজ্জাদ ছিলেন, সিজদাকারী ছিলেন, জৈনুল আবেদিন। আর কেন বা হবেন না? ওনার পিতা নিজে এমন ইবাদতকারী ছিলেন। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের কোরআনের প্রতি এমন মহাব্বত এবং ভালোবাসা, তো যখন ঘোড়ার উপর আরোহণ করতেন তো বললেন যে এক পাশে পা রেখে অন্য পাশে রাখার আগেই তিনি কোরআনের তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেও কোরআন এর তেলাওয়াতের তৌফিক দান করুন, আর যতগুলো পরীক্ষা আসবে, পেরেশানি আসবে, তাতে আমরা সবর করব। আজকের দিনেও বিশেষ করে ওনাদের উত্তম আলোচনা এই পদ্ধতিতে ইসালে সওয়াব করুন, আপনার বাচ্চাদেরকে তাদের মহাব্বতের কথা বলুন। জি জি, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আপনার বাচ্চাদেরকে তিনটি বিষয় শিখিয়ে দিন, কোরআনের তিলাওয়াত আর নবী পাক আলাইহিস সালামের মহাব্বত আর আহলে বাইতের মহাব্বত। এগুলো একজন পিতার জিম্মাদারি, যেখানে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দান করি, দিনি বিষয়ে পড়াই, দুনিয়াবী বিষয়ে পড়াই, সেখানে সাথে সাথে হুজুরের মহাব্বত, হুজুরের আহলে বাইতের মহাব্বত পিতা সন্তানকে শেখাবে। ভালো ভালো ঘটনাগুলো, কিছু ঘটনা মুখস্থ করুন, বাচ্চাদেরকে বলুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া রিসালা রয়েছে, কারামাত ইমামে হুসাইন অন্যান্য, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শেরে খোদার কারামাত, এই ধরনের রিসালাগুলো তাদেরকে দিন, পড়ুন, অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ এতে অন্তরে মহাব্বত তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওনার পদ্ধতি অনুযায়ী আমল, ওনার চরিত্রের মতো সুন্দর চরিত্র, ওনার কোরআনের প্রতি মহাব্বতের মতো কোরআনের তেলাওয়াত এবং মহাব্বত, আর নামাজের জন্য এমন আগ্রহ উদ্দীপনা আমাদেরকেও দান করুন। আহলে বাইতের প্রতি সত্যিকারের মহাব্বত আমাদের বংশের মধ্যেও আল্লাহ ওনাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, আর তার উপর ইস্তিকামত দান করুন বেআদবি আর বেআদবের অনিষ্ট থেকে। আল্লাহ আমাদের সকলকে সংরক্ষণ করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।